হ্যালো,
এবার শুরু হচ্ছে আমাদের বুধবারের সাপ্তাহিক বিশেষ আয়োজন কল ইন শো হ্যালো ওয়াশিংটন। আজকের বিষয়, ইসলামিক স্টেট জঙ্গি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ভূমিকা। সঞ্চালন করছেন তাহিরা কিবরিয়া।
ধন্যবাদ সাবরিনা। যেমনটি আপনারা মাত্রই শুনলেন, আজকের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় ইসলামিক স্টেট জঙ্গি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের ভূমিকা। অনুষ্ঠান চলাকালে 2026193062 এই নম্বরে সরাসরি স্টুডিওতে ফোন করে আপনারা প্রশ্ন করতে পারেন। আজকের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন তিনজন বিশিষ্ট অতিথি। ঢাকা থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন শাফকাত মুনির, বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের গবেষক এবং নিরাপত্তা বিশ্লেষক। শাফকাত মুনির, আপনাকে আসরে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আরও যোগ দিচ্ছেন দিল্লি থেকে জয়ন্ত রায় চৌধুরী, টেলিগ্রাফ পত্রিকার ব্যুরো চিফ। জয়ন্ত রায় চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
আরও যোগ দিচ্ছেন আমেরিকার নিউ ইয়র্ক থেকে বিশিষ্ট সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মোহাম্মদুল্লাহ। সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
সেই সঙ্গে আমাদের শ্রোতা যারা অনুষ্ঠান শুনছেন এবং অনুষ্ঠানে যোগ দেবেন, তাদের সবাইকে আসরে জানাচ্ছি স্বাগত। তাহলে শুরু করা যাক আমাদের অনুষ্ঠান। এবং ইতিমধ্যেই আমাদের কাছে টেলিফোন কল আসতে শুরু করেছে। প্রথম কলটি আমরা দেখতে পাচ্ছি এসেছে নিউ ইয়র্কের থেকে। হ্যালো,
আমি মোহাম্মদ জয়নুল আবেদিন, আমি নিউ ইয়র্ক থেকে কথা বলছি। আমি দেশে একজন সাংবাদিক এবং গবেষক। আমার প্রশ্ন, কিভাবে এই আইএস এটা মুসলমানদের নাম দিয়ে মানুষকে হত্যা করে, যেটা ইসলাম নিশ্চিত করেছে সম্পূর্ণ, এরা করতে গেছে, এদের পিছনে শক্তি কারা, কিভাবে এরা আজও টিকে আছে, এটা আমার প্রশ্ন। আমি জানতে চাই কারা এদিকে ফাইন্যান্স করতেছে, কোথেক অস্ত্র আসে, কেন এদিকে এদের অত্যাচার বন্ধ করা হয় না, কেন সবাই মোটামুটি চুপচাপ আছে, এটা আমার জানার খুব ইচ্ছা আছে। আমি আশা করি ফসল তুলে পাব।
জয়নুল আবেদিনের প্রশ্নটা আপনারা নিশ্চয়ই শুনলেন। এই প্রশ্নের মনে হচ্ছে দুটো দিক রয়েছে বা দুটো ভাগ রয়েছে। আইসিসকে দমন মদত যোগাচ্ছে কে বা কারা, এবং অনেকেই হয়তো বলতে চেয়েছেন অনেক রাষ্ট্রই চুপ করে আছে, তেমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তো এই দুটি বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য প্রথমেই আমি যাচ্ছি শাফকাত মুনিরের কাছে।
ধন্যবাদ। আপনার শ্রোতা অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, যে এই যে তথাকথিত ইসলামিক স্টেট বা আইসিস, এই সংগঠনটি কোথা থেকে উদ্ভব হলো এবং কিভাবে এত অল্প সময়ের মধ্যে এই গোষ্ঠী এত শক্তি সঞ্চার করতে সক্ষম হয়েছে, তা আমাদের সবাইকে ভাবিয়ে তোলে। একটা বিষয় এখানে বিশেষভাবে মনে রাখা প্রয়োজন, যে 2014 সালে অর্থাৎ গত বছরের মাঝামাঝি সময়, এই প্রায় 13 মাস আগে, যখন মসুল আইসিস জঙ্গিরা দখল করে নেয়, তখন থেকেই তারা ক্রমান্বয়ে তাদের শক্তি বৃদ্ধি করে চলেছে। এবং তার একটি প্রধান কারণ হলো যে ইরাকের বিশাল একটি তেল প্রডিউসিং অঞ্চল বা তেল উৎপাদনকারী অঞ্চলের উপর তারা কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। অতএব আমরা বুঝতেই পারছি যে তার কারণে প্রচুর অর্থ এবং প্রচুর রিসোর্সেস এখন তাদের হাতে। বিবিসি এবং অন্যান্য বিভিন্ন পত্রিকায় সম্প্রতি বিভিন্ন সমীক্ষা এবং বিভিন্ন রিপোর্টে বলা হয়েছে যে আইসিস বর্তমানে পৃথিবীর সবচেয়ে ধনী জঙ্গি গোষ্ঠী, এবং কোন কোন ক্ষেত্রে বলা হয়েছে থাকে যে তাদের হাতে প্রায় $2 বিলিয়ন অধিক সম্পদ তাদের অধীনে রয়েছে। অতএব এখান থেকে আমরা বুঝতে পারছি যে তাদের বর্তমানে তাদের সম্পদ তারা কোথা থেকে লাভ করছে। আর এখানে একটা বিষয় আমাদের আরো বিশেষভাবে মনে রাখা প্রয়োজন, যে তাদের এই যে তাদের ব্যাপকতা এবং তাদের নৃশংসতা সত্ত্বেও তারা যে তাদের কর্মকাণ্ড এখনো চালিয়ে যেতে পারছে, তার একটা কারণ হলো শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের মধ্যে ইরাকে বহু বছর ধরে চলে আসা বিরোধ, যেখানে তারা এই শিয়া এবং সুন্নি সম্প্রদায়ের বিরোধকে কাজে লাগিয়ে ইরাকিদের একজন আরেকজনের বিরুদ্ধে লাগিয়ে তারা এই তাদের শক্তি বৃদ্ধি করার চেষ্টা করে যাচ্ছে এবং বেশ কিছুটা সফল হচ্ছে বলে আমরা মনে করি।
তো জয়ন্ত রায় চৌধুরী, আপনার কাছে আমি আসছি, যে আমাদের শ্রোতা আরেকটু যোগ দিয়েছেন যে অনেক রাষ্ট্রই এই ব্যাপারে চুপ রয়েছে, আপনি কি কিছু যোগ দেবেন? তেমন কোন পদক্ষেপ নিচ্ছে না, এটাই মনে হয় বোঝাতে চেয়েছে।
প্রথমত আমি শাফকাত মুনির
সঙ্গে একমত যে তেল বিক্রি করে ইলিগালি বিক্রি করে তারা অনেকটা টাকা রোজগার করেছে, তাছাড়া তারা র‍্যানসাম ইন্ডাস্ট্রিতে বিশ্বাসী, তারা লোকেদের বন্ধক বানিয়ে তাদের থেকে তাদের পরিবার বা তাদের দেশ থেকে টাকা করি রোজগার করছেন, এটাও একরকমের পাইরেসি বলতে পারেন। এছাড়া অ্যান্টি আসাদ রেজিমের যে যারা লড়ছিল তাদের কাছে যে অস্ত্র শস্ত্র দেওয়া হয়েছিল সে অস্ত্র শস্ত্র অনেকটাই তারা দখল করতে পেরেছেন, তাই জন্য তাদের যে প্রভাবটা বা বলতে পারেন যে শক্তি সেটার আরো বেশি বৃদ্ধি হয়েছে। অনেক স্টেট এটা নিয়ে খুব একটা মূলত কিছু বলছে না, কারণ তাদের উপর ইম্প্যাক্ট হচ্ছে না। ইম্প্যাক্ট যাদের উপরে হচ্ছে সবচেয়ে বেশি তারা হচ্ছে সেন্ট্রাল এশিয়া, মিডল ইস্ট, কিছুটা সাউথ এশিয়া এবং ডেফিনেটলি ইউরোপ। এরাই সবচেয়ে বেশি কাছে এবং তাই জন্য এদেরই সবচেয়ে বেশি চিন্তা থাকবে। আপনি যদি দেখেন যে বেশিরভাগ যে মুসলমান দেশ আছে সেন্ট্রাল এশিয়া এবং ওয়েস্ট এশিয়াতে, যেটাকে আমেরিকার থেকে বলা হয় মিডল ইস্ট, তারা সবাই কিন্তু আইসিসের বিরোধিতা করেছে। তারা কেউই কিন্তু আইসিসের মদত দিচ্ছে না বা আইসিসকে তারা চেষ্টা করছে আইসিসকে যাতে শেষ করা যায়। এই অবস্থায় ইউনাইটেড নেশনসের একটা বিরাট বড় রোল আছে দুভাবে। এক নম্বর, ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন আইসিস করছে সেগুলোকে ইলিগাল ডিক্লেয়ার করা এবং সেই ট্রানজাকশন গুলো চেইন অফ ট্রানজাকশন গুলোকে পিছনে লেগে সেগুলোকে এক এক করে সেগুলোকে বন্ধ করার চেষ্টা করা। দ্বিতীয়ত হচ্ছে একটা পাবলিসিটি উইং, যেটা ইউনাইটেড নেশনস করতে পারে যে এই কাজটা যেটা করছে এটা নৃশংস এবং এটা সিভিলাইজেশনের বিরুদ্ধে, সেই জিনিসটা যদি ছড়িয়ে দেওয়া যেতে পারে তাহলে আইসিসের যে এতগুলো লোক পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যাচ্ছে, কোথায় মালদ্বীপ ছোট্ট একটি দ্বীপ ইন্ডিয়ান ওশানে সেখান থেকেও লোকেরা যাচ্ছে আইসিসে, সেটার সেই যাওয়াটা কিছুটা হয়তো থেমে যাবে, কিছুটা হয়তো বন্ধ।
ধন্যবাদ জয়ন্ত রায় চৌধুরী। আপনার টেলিফোন লাইনটা খুব পরিষ্কার নয়, আমার মনে হয় বাইরের আওয়াজ একটু বেশি শোনা যাচ্ছে, যার জন্য আমরা আপনার এই মূল্যবান বক্তব্য ঠিক মতো শুনতে পাচ্ছি না। আমার মনে হয় টেলিভিশন যদি ছাড়া থাকে আপনি যদি আওয়াজটা একটু কম করে দেন তাহলে ভালো হয়, শ্রোতারাও শুনতে পারবেন ঠিক মতো। তো সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনার কাছে আসছি, যে অন্যান্য অনেক দেশ চুপ করে আছে কিন্তু আমরা জানি যে আমেরিকার নেতৃত্বাধীন জোট বাহিনী নিয়মিতভাবে বিমান অভিযানে অংশ নিচ্ছে, তো এই ক্ষেত্রে আপনার সুচিন্তিত মতামত জানতে চাচ্ছি আমরা।
হ্যাঁ, যেমনটা আপনি বললেন, যুক্তরাষ্ট্র তো অনবরত ওদের উপরে বোমা হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু কোন কোন দেশ চুপ করে আছে সেটা ব্যাপকভাবে না। এটা সত্য কথা যে অনেকগুলো দেশ, ওই অঞ্চলেরও অনেক দেশ দিকে ধরেন প্রকাশ্যভাবে প্রকাশ্যে তারা নিন্দা করছে, এদের বিরুদ্ধে অভিযানে অংশ নিচ্ছে কম বেশি, কিন্তু পেছনের দিক থেকে তাদের অনেকের ভূমিকা অত স্পষ্ট না। তুরস্কের ভূমিকার কথাই ধরা যাক, তুরস্কে বর্তমানে যিনি প্রেসিডেন্ট আরদোয়ান, তিনি প্রধানমন্ত্রী ছিলেন যখন এই এদের উত্থান শুরু হয়, এরপরে কয়েক মাস আগে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এবং এই কয়েকদিন আগে সেখানকার জাতীয় সংসদের নির্বাচনে তার দল সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে, কোয়ালিশন গভর্নমেন্ট হবে, এখন তিনি একটু দুর্বল অবস্থানে আছেন। কিন্তু তার সরকার গত এই এক বছর সময়কালে প্রচুর অভিযোগ আছে এই সরকারের বিরুদ্ধে যে তারা ইউরোপের বিভিন্ন অঞ্চল থেকে এই ইসলামিক স্টেটে তরুণদের যোগদানে সহায়তা করেছে, তাদের সীমার বিরুদ্ধে এরা পার হয়েছে এক, এবং ওখানকার ভিতরেও এদেরকে তাদের উদ্দেশ্য আসল কারণটাকেই তারা আপনার সিরিয়াতে আসাদ সরকারের পতনের ব্যাপারে তাদের অত্যন্ত একটা কঠোর অনুরবস্থান সেই জন্য তারা তাদের বিরুদ্ধে যারা তাদেরকে সমর্থন দিচ্ছে, কিন্তু সেখানে আবার দুটো ঘটনা আছে, একটা হচ্ছে সেকুলার ফোর্স যারা আসাদের বিরুদ্ধে সংগ্রাম করছে তাদের ব্যাপারে ইসলামিস্ট এরদোয়ান, তিনি তাদেরকে সমর্থনের ব্যাপারে অনেকটা হেসিটেন্ট ছিলেন। তো যে মুহূর্তে কট্টর ইসলামপন্থীরা ওখানে আবির্ভূত হলো সিনি সিরিয়ার একটা এলাকা দখল করে, এখন সিরিয়ার অনেক এলাকা ইরাকের বেশ কিছু এলাকা তাদের দখলে, তাদের দখলিত সম্পূর্ণ এলাকা প্রায় সুইজারল্যান্ডের সমান হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এখন এতটুক কিছু এলাকা তারা দখল করে ফেলেছে। এই অবস্থায় এটার পেছনে যেটা বলছিলাম, তুরস্কের সমর্থন ছিল পরোক্ষ প্রত্যক্ষ এবং তারা অস্ত্র শস্ত্র সরবরাহ করেছে এমন অভিযোগ রয়েছে। আর অন্যদিকে সৌদি আরবও প্রথম দিকে তারা সিরিয়ার আসাদের বিরুদ্ধে প্রথম দিকে এদেরকে পরোক্ষ সমর্থন দিয়েছে। এখন সৌদি আরব নিজেই কট্টরদের দ্বারা হুমকির সম্মুখীন বলে এখন হয়তো সেটার থেকে অনেকটা সরে এসছে। তো এই এই সমস্ত ব্যাপার এখানে আছে। তবে এটা সত্য যে মোটামুটি ভাবে এখন কোন সরকারই আর প্রত্যক্ষভাবে এদের মদত দিচ্ছে না, আর যুক্তরাষ্ট্র অবিরাম ধারা এদের বিরুদ্ধে বম্বিং অভিযান চালিয়ে আসছে।
ধন্যবাদ। একটি ফোন কল এসে গেছে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি।
আমি মাসুম বিল্লাহ মাদের গাজীপুর থেকে বলছি।
ওয়ালাইকুম আসসালাম।
বয়সের পুজিতে ধন্যবাদ এরকম একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমার প্রশ্নটা হল ইসলামিক স্টেট জঙ্গিবাদে একটি ইউএস এর সেনা সদস্য দিলে সমস্যার সমাধান হবে বলে আমি মনে করছি। এর সাথে আমি আরো বলতে চাচ্ছি যে বিশ্বের মানুষ এখনকার দিনে শান্তি চায়, যুদ্ধ চায়। যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, মানুষ মেরে হত্যা করে ইসলামের এই শান্তি আসলে এটা কেউ চায় না। এই সমস্যাটা সমাধান হওয়ার পেছনে আমি মনে করি ইউএস আমেরিকা সহযোগিতা করলে অচিরেই এটা সম্ভব। তাদের সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ। আপনারা তো শুনলেন, আমরা তো ইতিমধ্যে জেনেছি যে যুক্তরাষ্ট্র সাহায্য সহযোগিতা করছে, সৈয়দ মাহমুদউল্লাহ আমাদের জানালেন, এবং আজ একটু আগেই আমরা জানতে পেরেছি যে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রী এবং সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফ ওয়াশিংটনে আইন প্রণেতাদের সামনে যখন মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন, তখন সংঘর্ষিত ইসলামিক স্টেট জঙ্গিদের মোকাবেলার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কৌশলের উপরে তারা বিশেষভাবে মনোযোগ দেবেন। এবং আমরা তো জানি যে বিমান অভিযানে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আছে। তো এই বিষয়টি আরো আলোচনার জন্য আমি প্রথমেই যাচ্ছি শাফকাত মুনিরের কাছে।
অবশ্যই এখানে মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য। মার্কিন যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে, যেমন তার মধ্যে একটি প্রধান পদক্ষেপ ছিল মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত বিচক্ষণ একজন সমন্বয়ক জেনারেল জন অ্যালেন, যিনি আফগানিস্তানে এর আগে বাহিনীর প্রধান ছিলেন, তাকে আইসিসের বিশেষ দূত বা স্পেশাল এনভয় হিসাবে নিয়োগ দেওয়া, যার অধীনে আইসিসের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যত এফোর্টস আছে সেগুলোকে তিনি কোঅর্ডিনেট করছেন। আমরা এইমাত্র শুনলাম যে প্রতিরক্ষা মন্ত্রী অ্যাশ কার্টার এবং চেয়ারম্যান অব দ্য জয়েন্ট চিফস অফ স্টাফ তারা আইনসভার সামনে যখন টেস্টিমনি দেবেন সেখানেও আবার আইসিস বিরোধী মার্কিন কৌশলের কথা উঠে আসবে। 450 উপরে মার্কিন উপদেষ্টাকে ইতিমধ্যে ইরাকে পাঠানো হয়েছে এবং আমরা দেখেছি যে মার্কিন সহায়তায় ইতিমধ্যে ইতিকৃত ইরাকি বাহিনী পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। বর্তমানে বাইজি শহর পুনরুদ্ধারের জন্য কর্মকাণ্ড চলছে। তবে এখানে একটা বিষয় আমার মনে হয় আমাদের মনে রাখা প্রয়োজন, যে যদিও মার্কিন সহায়তা আসছে এবং একটু আগে জয়ন্ত রায়চৌধুরী এবং যেটা মাহমুদউল্লাহ যেটা বললেন, এখানে আমরা অন্যান্য দেশ বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ পশ্চিম এশিয়ার দেশগুলোর কাছ থেকে আরো তৎপরতা দেখতে চাই, তুরস্কের কাছ থেকে আমরা আরো তৎপরতা দেখতে চাই, সৌদি আরবের কাছ থেকে আমরা আরো তৎপরতা দেখতে চাই। এবং আমাদের ভুলে গেলে চলবে না যে আইসিস শুধুমাত্র ইরাক এবং সিরিয়ার সমস্যা নয়, এটা সমগ্র বিশ্বের জন্য, সমগ্র মানব সভ্যতার জন্য একটি হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং একে সমূলে উৎপাদন করা প্রয়োজন।
হ্যালো, জয়ন্ত রায়চৌধুরী, হ্যাঁ, আপনি তো শুনলেন শাফকাত মুনিরের আলোচনা, তো আপনার বিশ্লেষণ আমরা জানতে চাচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে ভীষণ, আপনি মনে হয়, হ্যাঁ, তো আপনি কিছু, হ্যাঁ, আমাদের স্টুডিওতে কিছু আওয়াজ হচ্ছে যার জন্য আমরা ঠিক মতো অনুষ্ঠান ঠিক আপনাদের শুনতে হয়তো অসুবিধা হচ্ছে। তো সৈয়দ মাহমুদউল্লাহ, আমার মনে হয় আপনার আপনার কাছে ধারে রেডিও অথবা টেলিভিশনের আওয়াজ যদি একটু কম করেন তাতে একটু সুবিধা হতে পারে।
ঠিক আছে।
আচ্ছা, আপনি আলোচনাটা তো শুনলেন, তো আমরা জয়ন্ত রায়চৌধুরীর কাছে যাওয়ার আগে আমার মনে হয় একটু অসুবিধা হচ্ছিল ওনার শোনার, আপনার বক্তব্য শুনতে চাই।
এই জিনিসটা তো ইতিমধ্যে বারবার আলোচনা হলো,
তবে একটা জিনিস এখানে আমাদের মনে হয় উল্লেখ করা দরকার যে অনেকেই আমি দেখতে পাচ্ছি যে আমাদের কাছে ফেসবুকে কমেন্ট এসেছে, মন্তব্য এসেছে যে অনেকেই আশা করছেন যে আফগানিস্তান এবং ইরাকের প্রথম যুদ্ধে যেভাবে যুক্তরাষ্ট্র সাহায্য সহযোগিতা করেছিল স্থলবাহিনী দিয়ে, ঠিক ওই মাপের সাহায্য সহযোগিতা পেলে হয়তোবা এই ইসলামিক স্টেট জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে, এরকম মন্তব্য এসছে। আমরা পরে মন্তব্যগুলো আরো বিস্তারিতভাবে পড়ব, তো এই বিষয়টি নিয়ে আপনার আলোচনা শুনতে চাই।
এটা তো বেশ সুন্দর একটা নতুন বিষয় উপস্থাপন করলেন। দেখুন, আফগানিস্তানে কত বছর থেকে যুদ্ধ চলছে, যুক্তরাষ্ট্র পশ্চিমা সমস্ত কোয়ালিশন ব্যাপক ভাবে সেখানে তাদের জঙ্গি বিমানবন্দর থেকে শুরু করে তাদের লক্ষ লক্ষ সৈন্য নিয়ে বছরের পর বছর হামলা চালিয়েছে, কি বিপুল হামলা চালিয়েছে, কিন্তু তারপরও এখনো পর্যন্ত সেখানে একটি প্রকৃতপক্ষে স্থিতিশীল পরিস্থিতি এখনো আমরা দেখছি না, এবং এখনো পর্যন্ত সেখানে তালেবানরা বেশ শক্তিশালী। একটুখানি ছোট্ট কথা বলে নি, তালেবানরা দু একদিন আগে একটি স্টেটমেন্ট ইস্যু করে ISIL কে বলেছে তারা যেন আফগানিস্তান থেকে সৈন্য রিক্রুট না করে এবং আফগানিস্তানের ব্যাপারে নাক না গলায়, কারণ তাহলে তাদের তালেবানদের আফগানিস্তানের ভিতরে যে আধিপত্য এবং তাদের যে প্রভাব এবং তাদের ইসলামী রাষ্ট্র গঠনের যে প্রয়াস সেটা ক্ষতিগ্রস্ত হবে। তো যাই হোক, ফলে নানা ধরনের ইসলামী সংগঠনগুলোর মধ্যে যে বিরোধ নেই তা না, তাও আছে। এতো আমরা দেখলাম যে কি হলো আফগানিস্তানে এত এক যুগের বেশি যুদ্ধ করেও, এবং এখনো পর্যন্ত সেখান থেকে ১০০ ভাগ পশ্চিম শূন্য প্রত্যাহার করা সম্ভব হয়নি। এখনো কিছু আছে যারা অ্যাডভাইজারের ওই সেখানে ভূমিকা পালন করছে, ফলে যুক্তরাষ্ট্র পরপর দুটো যুদ্ধে মধ্যপ্রাচ্যে ইরাকের যুদ্ধ এবং আফগানিস্তানে জড়িয়ে পড়িয়ে ক্লান্ত, তার অর্থনীতি ক্ষতিগ্রস্ত, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার ক্ষতি হয়েছে, এবং বুশের আমলের শেষ দিকে যে আমেরিকার অর্থনীতি থুবড়ে পড়েছিল এবং যেটা সমগ্র বিশ্বের অর্থনীতিকে কাবু করে দিয়েছিল, তার পেছনে এই যুদ্ধ প্রধান ভূমিকা। তো ফলে প্রেসিডেন্ট ওবামা অত্যন্ত যুক্তিসঙ্গত ভাবে আমেরিকার এই যুদ্ধ দেশকে এবং অর্থনীতিকে সেখান থেকে সরিয়ে এনেছেন, এবং তিনি আর কোন যুদ্ধে জড়াতে চান না, কারণ এগুলো তো দেখা গেছে এই দীর্ঘ অভিজ্ঞতা যে আমেরিকার স্থলযুদ্ধ চালালেই সেখানে মানে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করা যাবে তা না, এর বিরোধিতা উঠে আসতে হবে জনগণের ভিতর থেকে, স্থানীয় ভাবে উঠে আসতে হবে,
যা প্রেসিডেন্ট ওবামা উল্লেখ করেছেন G7 শীর্ষ সম্মেলনে যে স্থানীয় ইরাকিদের সংশ্লিষ্টতা আরো থাকতে হবে।
হ্যাঁ, তো ফলে স্থানীয় লোকজনের ভিতর থেকে এর বিরোধিতা উঠে আসতে হবে। এক্ষেত্রে উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটেছে, সৌদি আরবের যে গ্র্যান্ড মুফতি, তিনি কয়েক মাস আগে একটা অত্যন্ত কঠোর ফতোয়া উচ্চারণ করে বলেছেন এই যে আত্মহত্যা করে মানে মুসলিম জঙ্গি কতগুলো বিভিন্ন কাজ করে এটা ইসলাম বিরোধী, এবং এই যে এক্সট্রিমিজম তার বিরুদ্ধে তিনি বলেছেন ইসলাম বিরোধী। উল্লেখযোগ্য যে সৌদি আরবও একটা এক ধরনের কট্টর ইসলাম যে ওয়াহাবি ইসলাম সেইটা ফলো করে, কিন্তু তারপরে প্রিয়াঙ্কা গান্ধী মুফতি এটা করে বলেছেন। আর পাকিস্তান তো এই ধরনের তালেবানদের বা এই ধরনের এক্সট্রিমিস্টদের খপ্পরে পড়ে আছে, সেই দেশের পুরো ব্যবস্থা বিপর্যস্ত কয়েক দশক থেকে, সেখানকার অত্যন্ত প্রসিদ্ধ যথেষ্ট সংখ্যক 30-40 জন আলে মুফতি গত মাসে একটা জয়েন্ট স্টেটমেন্ট দিয়ে এক্সট্রিমিজমের বিরুদ্ধে, এক্সট্রিমিস্ট মোল্লাদের বিরুদ্ধে, ISIL এর এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে, তালেবানদের বিরুদ্ধে তারা তাদের অবস্থান স্পষ্ট করেছেন। কিন্তু আমি দুঃখজনকভাবে বাংলাদেশ থেকে এই ধরনের কোন ব্যাপক বিক্ষিপ্ত ভাবে দু একটি স্টেটমেন্ট আসছে, কিন্তু বাংলাদেশও এই কয়েকদিন আগে শোনা গেল সেখানে আইএসএল এর শাখারা মানে লোকাল রিক্রুটমেন্টের চেষ্টা করছে, শাখা খোলার চেষ্টা করছে, এই ধরনের কোন স্টেটমেন্ট সেখান থেকে আওয়ালেম সমাজের পক্ষ থেকে উঠে আসেনি অথবা সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে না যারা মডারেট আলেম যারা কট্টরতার বিরোধী তা কট্টরপন্থীদের বিরুদ্ধে তাদেরকে সংঘবদ্ধ করে এই ধরনের একটা অবস্থান নেওয়া আসা।
ধন্যবাদ সৈয়দ মাহমুদুল্লাহ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও ফিরে আসছি।
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
আমাদের একটি ফোন কল এসে গেছে, ফোন কলটি নিয়ে নিচ্ছি আমরা। হ্যালো।
হ্যালো,
জি বলুন।
আমি আবিদ রহমান বলছি, নিউ ইয়র্ক থেকে, চ্যানেল আই সিও। আমার প্রশ্ন প্যানেলের কাছে অ্যাবাউট জঙ্গি দমনে, যুক্তরাষ্ট্রের শুধুমাত্র কি যুক্তরাষ্ট্রে ভূমিকা রাখবে এই জঙ্গি দমনে, নাকি অন্যান্য আরো দেশ বা গোষ্ঠীর এখানে ভূমিকা রাখার প্রয়োজন আছে? আর আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা ইদানিং দেখছি যে ইয়ং এজ মেয়েরা আইসিস এ যোগ দিচ্ছে, তো এর মোটিভেশনটা কি এবং এর অন্তর্নিহিত কারণটা কি যে আইসিস এ জঙ্গিবাদ বা জঙ্গিদের সাথে আইসিস এ যোগ দেওয়ার এই প্রভাবটা, এই বিষয়ের অন্তর্নিহিত কারণটা সম্পর্কে জানতে চাচ্ছি প্যানেলের
কাছে। জয়ন্ত রায় চৌধুরী, আপনার কাছে যাচ্ছি এই প্রশ্নটি নিয়ে। আবিদ রহমান নিউ ইয়র্ক থেকে প্রশ্নটা করেছেন,
ধন্যবাদ। আগের প্রশ্ন এবং এই প্রশ্নটাকে মিশিয়ে আমি উত্তর দেওয়ার চেষ্টা
করছি।
এটা কি যে যুক্তরাষ্ট্র ছাড়া বিশেষ কোন এশিয়াই দেশ এই যুদ্ধের মধ্যে এখনো ইউএই এর কিছু ফাইটার পাইলটরা লড়ছে, আরো কিছু কিছু মিডল ইস্টের সহযোগিতা পাওয়া গেছে, কিন্তু সাউথ এশিয়া আপনি যদি মনে রাখেন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এবং দ্বিতীয় মহাযুদ্ধে ভারতবর্ষের সিপাহীরা মিডল ইস্টে সবচেয়ে বেশি বড় যোগদান দিয়েছিলেন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে 3 মিলিয়ন ভারতীয় উপমহাদেশ থেকে 3 মিলিয়ন সিপাহী লড়েছিলেন, তার মধ্যে অর্ধেক মিডল ইস্টে লড়েছিলেন। সেই জায়গায় আমরা আজকে কিছু দিতে পারছি না, তার কারণ হচ্ছে প্রথমত পাকিস্তান নিজে খুব ব্যস্ত। ভারতবর্ষের আপনার মনে রাখতে হবে ভারতবর্ষে 170 মিলিয়ন মুসলমান থাকে, হঠাৎ করে আমরা একটা মুসলমান দেশে যদি আমাদের সিপাহী পাঠাই, আমাদের সৈন্যদল পাঠাই, এটার একটা প্রতিক্রিয়া হতে পারে। তার মধ্যে 170-এর মধ্যে 30% সুন্নি, বাকিরা শিয়া, 30% শিয়া এবং বাকিরা সুন্নি। একমাত্র ভারতবর্ষ হয়তো তার সৈন্যদল পাঠাতে পারে যদি পূর্ণভাবে ইউনাইটেড নেশনস এর তরফ থেকে যদি কোনো একটা অ্যাকশন নেওয়া হয়, সেখানে যদি ইউনাইটেড নেশনস যদি কিছু একটা কম্পোজিট আর্মি তৈরি করে পাঠায়, তাহলে ভারতবর্ষ হয়তো সহজেই এটা যে যোগদান দিতে পারে। কিন্তু ইন্ডিভিজুয়ালি ভারতবর্ষ যুক্তরাষ্ট্রের সঙ্গে একক হয়ে এখানে হয়তো হাত দিতে পারবে না। এর আগেও যুক্তরাষ্ট্র ভারতবর্ষকে আহ্বান জানিয়েছিল আফগানিস্তানে তাদের সঙ্গে হাত মেলাতে, ভারতবর্ষের কিছুটা ইচ্ছেও ছিল স্টেবিলাইজ করার জন্য আফগানিস্তানে নিজের সৈনিক পাঠাবার, কিন্তু সেটা সম্ভব ছিল না আমাদের নিজস্ব পরিস্থিতি এবং আফগানিস্তানের পরিস্থিতি দেখে। সেখানে আমরা মেটেরিয়াল হেল্প অন্যরকম ভাবে দিয়েছি, ট্রেনিং, ইন্টেলিজেন্স হেল্প ইত্যাদি ইত্যাদি। সেইভাবে হয়তো আইসিস এর বিরুদ্ধে ইরাকি যারা ফোর্সেস আছে বা কোয়ালিশন ফোর্সেস আছে তাকে হয়তো ভারতবর্ষ দিতে পারে, তার বেশি আমার মনে হয় না। যতক্ষণ না ইউনাইটেড নেশনস এর তরফ থেকে কল আসছে, ভারতবর্ষ হয়তো সৈন্য দিতে পারবে না। আর বাংলাদেশ অলরেডি আমার মনে হয় বাংলাদেশ যথেষ্ট কন্ট্রিবিউট করে ইউনাইটেড নেশনস পিস কিপিং ফোর্সে, সেখানে হয়তো ইট ইজ স্ট্রেচড, হয়তো আর বেশি সৈন্য হয়তো নাও পাঠাতে পারে। দ্বিতীয়ত একটা প্রশ্ন ছিল যে কেন ইয়াং যারা আছে, যারা অল্প বয়সী ছেলে মেয়ে
এবং মহিলাদের কথা বলা হয়েছে যে কম বয়সী মেয়েরাও যোগ দিচ্ছে আইসিসে,
এটা একটা ডেঞ্জারাস ট্রেন্ড। কেন দিচ্ছে? কিছুটা হয়তো বেশিরভাগ একটা স্পিরিট অফ অ্যাডভেঞ্চার, কিছুটা হচ্ছে তাদের নিজেদের দেশের নিজেদের যে সমাজ ব্যবস্থা তার বিরুদ্ধে একটা রেবেলিয়ন, সেই রেবেলিয়নটা প্রকট দিচ্ছে, সেখানে হয়তো দেশের ভিতরে করতে পারছে না কারণ দেশের মধ্যে হয়তো স্টাইফল ফিল করছে, হয়তো পলিটিক্যাল সিস্টেম তাদের রেবেলিয়নটাকে পারমিট করছে না, তাই জন্য তারা ওইখানে গিয়ে সেই রেবেলিয়নটা দিচ্ছে। এটা ধার্মিক যতটা লোকেরা ভাবছে ততটা ধার্মিক নয়, এটা একটা ইউথ এর একটা ওয়ে এস্কেপ এর একটা রাস্তা, এটা টিম প্রেশার ওয়াল বলতে পারেন বের করার একটা রাস্তা। এটাকে অন্যভাবে চ্যানেলাইজ করা যেতে পারে, এটা এই এই যে ইউথ ফোর্স, এই ইউথ এনার্জিটাকে অন্যভাবে চ্যানেলাইজ করা যেতে পারে, কারণ এরা মিসগাইডেড ইউথ, এরা খুব কট্টরপন্থী উগ্রবাদ নয় যারা যাচ্ছে, গিয়ে তারা হয়তো হয়ে যাচ্ছে কিন্তু যাবার রাস্তা তারা কিন্তু কট্টরপন্থী উগ্রবাদী নয়, তাদের কাউন্সেলিং করে তাদের অন্য পথে যদি পাঠানো যায়, অন্য পথে যদি দিতে পারে তাদের সমাজ ব্যবস্থা, তাহলে কিন্তু এরা ফিরে আসতে পারে। আপনি যদি ভারতবর্ষেরই উল্লেখ নেন, এক্সাম্পল নেন, ভারতবর্ষের থেকে কিন্তু খুব কম ছেলে আইসিসির দিকে গেছে, এখন অব্দি আমাদের যা জানা আছে 6 জন কি 7 জন ছেলে একমাত্র যেতে পেরেছে, তার বেশি যায়নি। তার কারণ কিছুটা আমাদের সমাজ ব্যবস্থার জন্য, হয়তো কিছুটা পলিটিক্যাল সিস্টেম, যেখানে ভারতবর্ষেতে যদি আপনার কোন সমাজ ব্যবস্থা বা যে পলিটিক্যাল সিস্টেম আছে তার এগেনস্টে যদি আপনি রেবেল করতে পারেন, তাহলে আপনি রেবেল করতে পারেন এবং করে আপনি সেটাকে ইউ ক্যান সাকসেসফুলি সেই ব্যবস্থা হয়তো অনেক দেশে নেই, সেই জন্যই আরো উগ্রবাদের দিকে তারা হয়তো
ঝুঁকছে আরো বেশি। জয়ন্ত রায় চৌধুরী ধন্যবাদ। আর শাফকাত মুনির, আমরা জেনেছি লন্ডন থেকে 3 জন কিশোরীর মধ্যে দুজন আপনার যোগ দিয়েছে এবং বাংলাদেশ থেকেও একজন কিশোরী যাওয়ার চেষ্টা করেছে, তো এরকম, আর তাছাড়া তরুণরা তো আছেই, তো এই বিষয়টি আপনি যদি মূল্যায়ন করেন।
জি, অত্যন্ত উদ্বেগের একটি বিষয় যে তরুণ সমাজের থেকে অনেকেই এই আইসিস এর এই কর্মকাণ্ডের প্রতি আকৃষ্ট হচ্ছেন। আমি জয়ন্ত রায় চৌধুরীর সাথে কণ্ঠ মিলিয়ে একটা কথা বলতে চাই যে তরুণ সমাজের মধ্যে যে হতাশা সৃষ্টি হয় বা তরুণ সমাজের মধ্যে যে একটা অ্যাডভেঞ্চার খুঁজে নেবার যে প্রবণতা, এই দুটো বিষয় কি আমাদের বিশেষভাবে লক্ষ্য দিতে হবে। এবং একটা বিষয় এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য, তা হলো সামাজিক যোগাযোগ মাধ্যমে আইসিস এর ব্যাপক বিচরণ এবং উপস্থিতি, এবং সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন ফেসবুক, টুইটার এবং অন্যান্য বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম বা সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আইসিস যেভাবে তাদের স্ট্র্যাটেজিক কমিউনিকেশন বা তাদের মেসেজগুলো যেভাবে প্রচার করছে সেদিকে আমাদের দৃষ্টি নিবদ্ধন করতে হবে। ইতিমধ্যে আমরা দেখেছি যে স্টেট ডিপার্টমেন্ট, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং অন্যান্য বিভিন্ন সমীক্ষায় উঠে এসেছে যে আইসিস কমিউনিকেশনের দিক থেকে বিপুল উন্নতি করতে সক্ষম হয়েছে। তাই আমাদেরকে দেখতে হবে যে আমরা আইসিস এর যে মেসেজটা আছে সেটা কিভাবে কাউন্টার করতে পারি। সে বিষয়ে একটা ব্যাপার বিশেষভাবে উল্লেখযোগ্য, তা হলো আমরা এই যে তরুণ তরুণী যারা আইসিস এর প্রতি আকৃষ্ট হচ্ছেন, তাদের সামনে যদি আমরা আইসিস এর বর্বরতা বা এই যে স্বঘোষিত ইসলামিক স্টেট তার প্রকৃত চরিত্র কি, মসুলে যে মানুষ আছেন তারা কেমন আছেন, তারা কিভাবে দিনাতিপাত করছেন, আইসিস কি তাদেরকে সত্যিকার অর্থে সুশাসন বা সার্ভিস ডেলিভারি দিতে পারছে, নাকি আইসিস শুধুমাত্র বর্বরতা এবং একটি মিথিক্যাল ইসলামিক স্টেট ক্রিয়েট করার একটা স্বপ্ন মানুষকে বিভোর করছে, কিন্তু সেই ইসলামিক স্টেট আসলে মানুষকে কি দিবে, বা এই যে সার্বভৌমত্বের প্রতি যে হুমকি, যেমন আইসিস বা হিজবুত তাহরির এই সংগঠনগুলো বাংলাদেশ বা অন্যান্য দেশকে একটি বিলায়া বা তথাকথিত ইসলামিক স্টেটের মধ্যে একটি প্রদেশ হিসেবে চিন্তা করে, আমরা কি এই সার্বভৌমত্ব বিলীন করে একটি স্বঘোষিত ইসলামিক স্টেটের একটি প্রদেশ হওয়ার জন্য আমরা কি তৈরি আছি? এই প্রশ্নগুলো যদি আমরা তরুণ তরুণীদের সামনে উপস্থাপন করতে পারি এবং আইসিস এর বর্বরতার চিত্র
শুধু তাই নয়, আমরা দেখেছি যে নারী বিদ্বেষী বিভিন্ন রকমের ফতোয়া জারি করেছে আইসিস, এবং তারপরেও, হ্যাঁ তারপরেও দেখা গেছে যে ইউরোপ থেকে, এশিয়া থেকে, আফ্রিকা থেকে প্রচুর পরিমাণে
নিশ্চয়ই,
যেমন আপনি বললেন যে সোশ্যাল মিডিয়া অত্যন্ত সক্রিয় এই আইসিস যে সমস্ত মেসেজ দিচ্ছে, এবং এই সোশ্যাল মিডিয়াকে যে সমস্ত মেসেজগুলি পাচ্ছে ঘরে বসেই, আমার মনে হয় এই যে তরুণ তরুণীরা এইসব নৃশংসতা দেখার পরেও আইসিস এর প্রতি আকৃষ্ট হচ্ছে, এটাকে কাউন্টার করা যেতে পারলেই হয়তো বা এদের সম্পৃক্ততা কমানো যেতে পারে। খুব ভালো বলেছেন। আমাদের আরেকটি ফোন কল এসে গেছে, আমরা নিয়ে নিচ্ছি।
হ্যালো, আমি ঢাকা থেকে জাহিদ মুস্তফা বলছিলাম। আমার একটা প্রশ্ন আছে আজকে প্যানেলের কাছে। জঙ্গিবাদ সময় মানব সভ্যতার জন্য বিপজ্জনক, এই বিপদ বাড়ছে বিশ্বব্যাপী, ক্ষমতাবান রাষ্ট্রগুলোর নানা অব্যবস্থাপনা ও গরিব রাষ্ট্রগুলোর প্রতি বৈষম্যমূলক মনোভাবের জন্য। তো এই যে বৈষম্যমূলক মনোভাব গরিব রাষ্ট্রগুলোর প্রতি এবং নানা ক্ষমতাপন্ন রাষ্ট্রগুলোর যে অবস্থাপনা, এগুলো দূর করার জন্য যুক্তরাষ্ট্র কি ভূমিকা পালন করবে বা কি করা উচিত বলে আপনি মনে করেন?
প্রশ্নটি নিয়ে যাচ্ছি আমি জয়ন্ত রায় চৌধুরীর কাছে। তবে এর আগে দুটো ফেসবুক কমেন্ট আমি পড়তে চাচ্ছি। শহীদুল ইসলাম লিখেছেন, গাজীপুর থেকে লিখেছেন, জঙ্গি ইজ ভেরি ডেঞ্জারাস টার্ম। আরেকজন লিখেছেন, আমরা আজকে এবং নেতিবাচক ইতিবাচক দুধরনেরই মন্তব্য এসেছে। আমি আরো কিছু মন্তব্য পড়ে জয়ন্ত রায় চৌধুরী আপনার কাছে যাচ্ছি। একটি এসছে কাজী মোহাম্মদ মুসা সৌদি আরব থেকে লিখেছেন, আমি মনে করি ইসলামিক স্টেট জঙ্গি সমস্যার প্রধান কারণ আমেরিকার অতীতের ভুল ও আগ্রাসী পররাষ্ট্রনীতির ফল। তাই আমি মনে করি আমেরিকাকে প্রথমে তার ভুল স্বীকার করতে হবে এবং তাদের ওই অঞ্চলের মানুষের কাছে ক্ষমা চেয়ে যথাসম্ভব ক্ষতিপূরণ দিতে হবে, ওই অঞ্চলের সকল মানুষকে একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ ও তাদের নাগরিক অধিকার দিতে হবে। আরো বিস্তারিত লিখেছেন, আমি আর নাই বা পড়লাম। আরেকটি এসছে নাজিম মাহমুদ, ইতিবাচক একটি মন্তব্য লিখেছেন। উনি লিখেছেন, মধ্যপ্রাচ্যে ISI দিন দিন শক্তিশালী হচ্ছে, যুক্তরাষ্ট্র যদি এদের দমনে জোরালো ভূমিকা পালন করত তাহলে এরা শক্তিশালী জঙ্গি সংগঠন হতে পারত কি? যুক্তরাষ্ট্র বলছে ISI কে সম্মুখ যুদ্ধে তারা মোকাবেলা করবে না, এই বিষয়টি আমরা বলেছি ইতিমধ্যেই। এই কাজটি ইরাকিদের করতে হবে, তারা ইরাকিদের প্রশিক্ষণে সহায়তা দিচ্ছে এবং দেবে, এতে মনে হচ্ছে এটা যুক্তরাষ্ট্রের ধরি মাছ না ছুঁই পানি নীতি। তো জয়ন্ত রায় চৌধুরী, আপনি তো শুনলেন, প্রশ্ন শুনলেন, টেলিফোন প্রশ্ন এবং মন্তব্যগুলি পড়লাম, তো আপনার বিশ্লেষণ?
প্রবলেমটা হচ্ছে ইউনাইটেড নেশনস এর চার্টার হিসেবে তারা কিন্তু একটা মানে ফাইটিং ফোর্স দাঁড় করাতে পারে না, তার ইউজুয়ালি পিস কিপিং ফোর্স দাঁড় করায়। কিন্তু এইখানে যেটা দরকার হচ্ছে, এখানে পিস রাখার জন্য আপনাকে একটা ফাইটিং ফোর্স দাঁড় করাতে হবে যে ISIS এর সঙ্গে যুদ্ধ করতে পারবে, কারণ ইরাকি যে ট্রুপস আছে, ইরাকি যে আর্মি আছে, তারা নিজের বলে তারা হয়তো যুদ্ধে বিজয়ী নাও হতে পারে বা বিজয়ী হতে পারে অনেকদিন সময় লাগতে পারে। এই মুহূর্তে একটা কোয়ালিশন নিশ্চয়ই আক্রমণ করছে ইরাকের ISIS ঘাঁটিগুলোকে আক্রমণ করছে, কিন্তু হয়তো শুধু আকাশ থেকে আসা যে মিসাইল বা যে যুদ্ধ প্লেন যাচ্ছে তাদের দিয়েই শুধু এই যুদ্ধটা হয়তো জয় নাও হতে পারে। এই যুদ্ধটা আপনাকে শেষমেশ মাটিতে পা ফেলতেই হবে, দু হবে, এক নম্বর সৈন্যদল হয়তো পাঠাতে হবেই ওখানে, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যে এটা একটা যুদ্ধ যেখানে আপনাকে হার্টস অ্যান্ড মাইন্ড উইন করতে হবে। হার্টস অ্যান্ড মাইন্ড আপনি তখনই উইন করতে পারেন যখন আপনি অন দি স্পট ডেমনস্ট্রেটেবল অ্যাকশন দিতে পারেন। আমেরিকা একদম স্ট্রেচড হয়ে গেছে, আমেরিকার অনেকদিন ধরে যুদ্ধ করে যাচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে, তার পক্ষে আর হয়তো এখানে ফুট সোলজার পাঠানো সম্ভব নয়। সেই সেই ক্ষেত্রে ইউনাইটেড নেশনসকে একটা কিছু না কিছু ডিসিশন নিতে হবে কি করে একটা ফাইটিং ফোর্স তৈরি করতে পারে। সাথে সাথে ইউনাইটেড নেশনসকে, যেটা আমরা আগে উল্লেখ করছিলাম যে ইউনাইটেড নেশনস কি করে এদের ফান্ডিং বন্ধ করতে পারে, কি করে এই ইলিগাল তেল বিক্রি র‍্যানসাম ইন্ডাস্ট্রিটা কি করে বন্ধ করতে পারে, কি করে এই এই মানি লন্ড্রিং যেটা তার সাথে সাথে আছে সেটা কি করে বন্ধ করতে পারে, তার উপায় এবং তার রাস্তা তার চিন্তা করা দরকার। সাথে সাথে একটা বিরাট ক্যাম্পেইন, বিরাট একটা ওয়ার্ল্ড ওয়াইড পাবলিসিটি ক্যাম্পেইন, যাতে ISIS এর রিক্রুটমেন্ট এবং ISIS সেটা বন্ধ হয়ে যায় এবং ISIS কে ISIS এর যে আসল রূপ, যে বর্বর রূপটা সেটা ধরে তুলতে পারে, সেটা যেন করতে পারে, সেটা একটা বিরাট বড় দরকার। আর একটা ব্যাপার হচ্ছে যে ISIS কিন্তু আজ অব্দি কিন্তু মোটামুটি সাকসেস ব্রিড থাকছে, এবং সেই জন্য লোকেরা যারা ইয়াং জেনারেশন বিভিন্ন দেশে থেকে যারা যাচ্ছে তারা কিন্তু ওই সাকসেসটা দেখে কিন্তু এগিয়ে যাচ্ছে, সেটা একটা ফ্যাক্টর। সেই সাকসেস স্টোরিটাকে কিন্তু আমাদের শেষ করতে হবে, সাকসেস যাতে ওরা যে সাকসেসফুল নয় সেই গল্পটাও পৃথিবীকে বলার দরকার। অ্যাকচুয়ালি কিন্তু ISIS সেরকম কিছু সাকসেসফুল হয়ে উঠতে পারেনি, অনেকটা জমি ওরা হারিয়েছে, কুর্দিশ আর্মির কাছে হেরেছে, অনেক অনেকের কাছে ওরা পেশমার্গার কাছে অনেক জায়গায় হেরেছে।
এবং খুব সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়াতে অনেক জায়গাতেই আপনার কুর্দি সেনারা পুনর্দখল করে নিয়েছে অনেকগুলো এলাকা, সেটা একটা পজিটিভ দিক
বলছেন, এবং সেই সেইটাই সেই খবরটা কিন্তু সমাজ সেই পাবলিসিটা কিন্তু হয়ে উঠছে না, গুড নিউজ এর পাবলিসিটি হচ্ছে না, ব্যাড নিউজ এর পাবলিসিটি বেশি হচ্ছে, আতঙ্কটা বেশি ফেলানো হচ্ছে এবং সেই জন্য হয়তো তার থেকে আইসিসির দিকে লেখকের কিছুটা ঝোঁকও হচ্ছে। এই ব্যাড নিউজ গুলোকে আমাদের শুধু না দেখে গুড নিউজ ও কিছুটা দেওয়ার দরকার এবং আইসিসির আসল স্বরূপটা দেখানো দরকার। আজকে দিনে আপনি যদি দেখেন সাউথ এশিয়াতে বিশেষ করে বাঙালিদের মধ্যে নারীদের একটা আলাদা স্থান আছে, একটা হায়ার পেডেস্টলে রাখা হয়। নারীরা চাকরি করছে, নারীরা ব্যবসা করছে, বেশিরভাগ গার্মেন্টস ইন্ডাস্ট্রি বাংলাদেশে আমি যতদূর জানি নারীরাই সেখানে চাকরি করছে। সেই জিনিসটা কিন্তু থাকতে পারে না যদি আইসিস যদি কোনো দেশে রাজত্ব করে, সেখানে কিন্তু নারীর কোনো স্থান নেই। চাকরি তো দূরে থাক, ব্যবসা তো দূরে থাক, তারা হয়তো বাড়িতেও স্থান পাবে না।
অনেক ধন্যবাদ একটা মিস্টার চৌধুরী, ছোট্ট একটি বিরতি নিয়ে আবারও ফিরে আসছি।
আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে বাংলা অনুষ্ঠান।
শাফকাত মুনির আপনার কাছে ফিরে আসছি জাহেদ মোস্তফার প্রশ্নের কিছু অংশ নিয়ে। উনি বলেছিলেন যে আইনের শাসন না থাকলে যে কোনো দেশে অরাজকতা সৃষ্টি হতে পারে, এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন?
অবশ্যই আইনের শাসন না থাকলে যে কোনো দেশে অরাজকতা সৃষ্টি হতে পারে। একটি দেশে যদি গণতন্ত্র বা সুশাসনের ঘাটতি থাকে, সেখান থেকে অরাজকতা সৃষ্টি হতে পারে। আমি একটু পেছনে ফিরে তাকাতে চাই যে ইরাকে কি ধরনের পরিস্থিতি ছিল যার সুযোগ আইসিস নিয়েছে। নুরি আল মালিকি সরকার, ইরাকের সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র তথা পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রচুর সহায়তা প্রদান করা হয়েছে, কিন্তু আমরা পরবর্তীতে জানতে পেরেছি যে তিনি সেখানে সুশাসন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে সক্ষম হননি। এবং ইরাকের যে শিয়া সুন্নিদের মধ্যে যে বহু বছর ধরে চলে আসা যে বিরোধ, সে বিষয়টিকে আরো সংবেদনশীল ভাবে তিনি হ্যান্ডেল করতে পারতেন, সেটাও তিনি করেননি। এবং এই সবগুলো বিষয়েরই কিন্তু আলটিমেটলি আইসিস সুযোগ নিয়ে মানুষের মধ্যে যে অসন্তোষ, চাপা অসন্তোষ, ক্ষোভ এবং যে বিভিন্ন ফ্রাস্ট্রেশন ছিল, সেগুলোকে আইসিস কাজে লাগিয়েছে। আমি মিস্টার জয়ন্ত রায়চৌধুরীর কথা জের ধরে আবারও বলতে চাই, একটা বিষয় আমাদেরকে বিশেষভাবে মানুষের সামনে উপস্থাপন করতে হবে যে হ্যাঁ, আইসিস কোনো কোনো ক্ষেত্রে অনেক সফলতা অর্জন করেছে, কিন্তু তার ব্যর্থতার ঝুড়িও কিন্তু বেশ ভরা, তার ব্যর্থতাও কিন্তু অনেক। আমাদেরকে মানুষকে বোঝাতে হবে যে আইসিস এর পরাজয় ভবিষ্যতে কিন্তু অনিবার্য, কারণ তারা সমগ্র বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করছে এবং এই লড়াই তারা কোনোদিন বিজয়ী হবে না, বরং তারা পরাজিত হবেই। এবং এই জিনিসটা যদি আমরা বোঝাতে পারি এবং আইসিস এর এই যে বর্বরতার চিত্র, এবং আপনি খুব ভালো বলেছিলেন একটু আগে যে নারীদের ক্ষেত্রে তাদের বিশেষ যে বর্বরতা এবং তাদের যে বিকৃত মনস্ক যে চিন্তা ভাবনা, এই জিনিসগুলো যদি আমরা উপস্থাপন করতে পারি মানুষের সামনে, তাহলে আমরা আইসিস এর প্রকৃত চিত্রটা মানুষের সামনে উপস্থাপন করতে সক্ষম।
এবং শুধু তাই নয়, ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার যে একটা আন্দোলন আইসিস করে যাচ্ছে, এটাও বিশ্ববাসী যে খুব সহজ চোখে, ভালো চোখে দেখছে, সেটাও একটা প্রশ্ন।
জি, আল কায়দাও কিন্তু এই কথাটি তাদের, আমরা যদি আল কায়দার সনদের দিকে, ইন্টারন্যাশনাল ইসলামিক ফ্রন্টের যে চার্টার যেটা হয়েছিল সেটার দিকে যদি আমরা একটু পেছন ফিরে তাকাই, আল কায়দাও কিন্তু এরকম একটি ইউনাইটেড স্টেটস অফ ইসলাম বা এই ধরনের একটি কথা বলেছিল, কিন্তু কোনোদিনই সেটা ইমপ্লিমেন্টেবল না। কারণ আমাদের প্রত্যেকেরই ধর্মীয় আইডেন্টিটি অবশ্যই আছে, কিন্তু তার থেকেও বড় কথা হলো যে আমাদের প্রত্যেকের একটি জাতীয় এবং নৃতাত্ত্বিক একটি আইডেন্টিটি আছে, সেটাকে কিন্তু আমরা বাদ দিতে পারবো না। অতএব এই যে স্বঘোষিত ইসলামিক স্টেটের যে একটা গ্র্যান্ডিওস প্ল্যান যে তারা পুরো পৃথিবীতে তারা একটি ইসলামিক রাষ্ট্র কায়েম করবে, এটা কোনোদিনই সম্ভব না।
ধন্যবাদ শাফকাত মুনির। আমাদের ফোন এসেছে, আরো একটি কল এসেছে। হ্যালো,
হ্যালো,
জি বলুন।
হ্যাঁ, আমি জিয়াউর রহমান বলছি, রানীনগর মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত থেকে। তো আজকের যে প্রোগ্রাম হচ্ছে অত্যন্ত প্রাসঙ্গিক বর্তমানে, যে ইসলামিক স্টেট জঙ্গি মোকাবিলায় ইউএসএ তথা মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা। তো এই প্রসঙ্গে আমার যে কথাটি প্রথমে মনে হচ্ছে যে ইসলাম কথার অর্থ হলো শান্তি, আর এখানে ইসলামিক স্টেট শান্তির সঙ্গে জঙ্গি কথাটা যুক্ত হয়ে যাচ্ছে, যেটা সম্পূর্ণ খানিকটা অ্যান্টিথেটিক্যাল থেকেছে আর কি ব্যাপারটা। যেমন ইসলামে পরিষ্কার ভাবে বলা হয়েছে, যে ব্যক্তি একজন নিরীহ মানুষকে হত্যা করলো সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করলো, অপরপক্ষে যে একজন মানুষকে বাঁচালো সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো। কিন্তু এসব সত্ত্বেও আমরা দেখছি বিভিন্ন সময়ে যে আইএসএ বিভিন্ন ব্যক্তি বিভিন্ন অঞ্চল থেকে এসে যোগদান করছে। তো এই পরিস্থিতিতে তথাকথিত যে আইএস জঙ্গি, যারা ইসলামিক স্টেট জঙ্গি যারা রয়েছে, তাদেরকে সম্ভবত ওই আফগানিস্তান বা ইরাকে যে পদ্ধতিতে জঙ্গি দমনের প্রচেষ্টায় মার্কিন যুক্তরাষ্ট্র নেমেছিল সেই পদ্ধতি অবলম্বন করলে সম্ভবত এবারও ফ্লপ হতে পারে। তো এই পরিস্থিতিতে আমার মনে হয় যে তাদের সম্পূর্ণ নতুন স্ট্র্যাটেজি নিয়ে তাদেরকে আরো একটু ভালোভাবে অবজার্ভ করে এবং শুধুমাত্র বুলেট দিয়ে নয় বা অন্য কোনো পদ্ধতি আছে কিনা সেটা দিয়ে তাদেরকে মোকাবিলা করা যায় কিনা সেটাই সম্ভবত মার্কিন যুক্তরাষ্ট্র ভাবা উচিত বলে আমার মনে হয়। আপনার কি মনে হয়?
আরেকটি প্রশ্ন, আরেকটি ফোন কল এসে গেছে, নিয়ে নিচ্ছি আমরা।
হ্যালো,
জি বলুন।
আমি সবুজ মোহাম্মদ, প্রেসিডেন্ট মেয়র ইউনিটি ডিএক্স ক্লাব, গ্রাম ডাকঘর চারতাপাড়া, উপজেলা মাদারগঞ্জ, জেলা জামালপুর, বাংলাদেশ থেকে বলছি।
জি বলুন।
আজকে ইসলামিক জঙ্গিবাদ নির্মূলে যুক্তরাষ্ট্রের ভূমিকা শীর্ষক আলোচনায় ভয় যাবে আমেরিকার কাছে। আমার প্রশ্ন হচ্ছে, বর্তমান আন্তর্জাতিক রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র সারা বিশ্বের অবিসংবাদিত অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে আসছে, সেক্ষেত্রে জঙ্গিবাদ নির্মূলে মার্কিন যুক্তরাষ্ট্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কতটা গুরুত্ব বা অগ্রাধিকার দিচ্ছে? অর্থাৎ ইসলাম শব্দের অর্থ শান্তি, এখানে ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে এই জঙ্গিবাদ নির্মূলে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে কতটা গ্রহণযোগ্য? আমি এই আলোচকদের কাছে, জনাব আলোচক যারা আছেন তাদের কাছে আমার এই প্রশ্নটুকু বিশেষ আলোচনা আমি আশা করছি।
প্রশ্নটি নিয়ে প্রথমে যাচ্ছি সৈয়দ মাহমুদুল্লাহর কাছে।
যুক্তরাষ্ট্র এখন এটা একটা ইসলামী রাষ্ট্র নয়, এটা সব ধর্মের লোকের এখানে স্থান আছে, সবাই নাগরিক এখানে। ফলে ইসলামী দৃষ্টিভঙ্গিতে তারা কোনো ভূমিকা নেবে না, এক। আর দুই নম্বর, সে তারা বিশ্বের অভিভাবকও না, তারা একটা প্রধান শক্তি হিসাবে এখানে কাজ করছে। আর তৃতীয় হচ্ছে, এই ধরনের জঙ্গি চোরান আসলে ধর্মের কাহিনী একটা কথা, এর কাছে তারা কি বলবে? শান্তি বার্তা পাঠাবে, একটা কাকে পাঠাবে? বলবে আপনার শান্তি স্থাপন করুন, এই ধরনের কথা? এরা একটা বর্বর বাহিনী, ধর্মের নামে তারা বর্বরতার একটা অভিযান চালিয়েছে। তো যাই হোক, সামগ্রিক ভাবে আমার একটা সামারাইজ বক্তব্য বলি, সেটা হচ্ছে, মুসলমান দেশগুলোর যদি একটি যৌথ বাহিনী করা যায় সেখানে এদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য, সেটা সম্ভবত দরকার আছে এদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। আর সেই সঙ্গে মুসলমান দেশগুলোর যে আলেম সমাজ আছে, ধর্মীয় নেতা সংখ্যা আছে, তাদেরকে সংঘবদ্ধ করে সব দেশে এই ধরনের উগ্রপন্থীদের বিরুদ্ধে স্টেটমেন্ট করা, তাদের এক ধরনের আন্দোলন শুরু করা, এটা দুই নম্বর প্রক্রিয়া দরকার। তিন নম্বর হচ্ছে, পশ্চিম দেশ থেকে, বিশেষ করে সব দেশ থেকে, যে পশ্চিমা দেশগুলো থেকে মুসলমান তরুণ তরুণীরা সেখানে যাচ্ছে, এটা রোমান্টিসিজম একটা। আরেকটা হচ্ছে যে পশ্চিমের ম্যাটেরিয়ালিজম, স্পেশালি যে ইরাকের যুদ্ধ, যে অরিজিনাল বুশের আমলে যে যুদ্ধটা হয়েছে, এবং আপনার এই প্যালেস্টাইনদের অধিকার নিয়ে মুসলমানদের যে ক্ষোভ, এই এই সমস্ত অনেক কারণে তারা ভাবছে যে পশ্চিমা দেশ মুসলমানদের বিরোধী একটা অবস্থানে আছে। এই সবগুলো মিলে এই ডিসান চেনপয়েন্ট থেকে অনেক তরুণ তরুণী সেখানে যায়। তো মাল্টিপ্রং বহু চেষ্টা নিতে হবে। আর কিছুক্ষণ আগে প্রশ্নকর্তা বলেছিলেন বা আলোচনা উঠে এসেছিল জাতিসংঘ, জাতিসংঘ একটা শান্তিরক্ষী ভূমিকা নিতে পারে। জাতিসংঘ বিশ্বে এই ধরনের যদি নিজেরা একেবারে যুদ্ধ ভিত্তিক মানে শান্তি রক্ষার বাইরে যদি নিজের উপরে আক্রমণ চালানোর জন্য যায়, তাহলে সেটা জাতিসংঘের ভূমিকা থাকবেন।
আমরা আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। শাফকাত মুনির, আপনি যদি উপসংহার টানেন খুব সংক্ষেপে।
যুক্তরাষ্ট্র অনেক পদক্ষেপ এর মধ্যে গ্রহণ করেছে, বাট আমরা দেখতে চাই যে সমগ্র বিশ্ব ব্যবস্থা, বিশেষত জাতিসংঘের কাছ থেকে এ বিষয়ে বিশেষ পদক্ষেপ আসবে। এই মুহূর্তে শান্তিপূর্ণ সমাধানের কোনো অবকাশ নেই, তাই আমাদেরকে খেয়াল লক্ষ্য রাখতে হবে যে কিভাবে আমরা আইসিসের অনস্লট বা আইসিসের যে তারা যে যাতে ফার্দার কোনো অ্যাডভান্স না করতে পারে এবং তাদের তারা যাতে অগ্রসর না হতে পারে সেটাকে আমরা কিভাবে বন্ধ করতে পারবো। এবং আমি আবারও বলতে চাই, আইসিস মধ্যপ্রাচ্যের সমস্যা নয়, ইরাকের সমস্যা নয়, সমগ্র মানব সভ্যতার জন্য আইসিস একটি সমস্যা।
শাফকাত মুনির, জয়ন্ত রায় চৌধুরী এবং সৈয়দ শামসুল সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের আসরে যোগ দেওয়ার জন্য, এবং সেই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনারা যারা অনুষ্ঠান শুনলেন এবং প্রশ্ন করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যাদের প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে ক্ষমা প্রার্থী। হ্যালো ওয়াশিংটন আজকে এখানেই শেষ করতে হচ্ছে।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।